বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 25 মে, 11 জ্যৈষ্ঠ এবং ফার্সি 4 খোরদাদ। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা pearlstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো 2টি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতি রয়েছে। পাকিস্তানে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের কাজ চলছে বলে সংবাদ মাধ্যমে যে খবর বের হয়েছে সে সম্পর্কে ইসলামাবাদের প্রতিক্রিয়া নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল বাদ দেওয়া প্রসঙ্গে সৃষ্ট বিতর্ক নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের 7 প্রার্থীর নাম প্রকাশ, আগামী 18 জুন ভোট গ্রহণ। গাজা যুদ্ধে পরাজয়ের জের ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধানকে সরিয়ে দিলেন নেতানিয়াহু। বাংলাদেশে করোনা ভাইরাসে আরো 40 জনের মৃত্যু, ঢাকায় ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এবং ভারতে আগামীকাল আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ইয়াস, পরিস্থিতি মোকাবেলায় 3 লাখ মানুষকে প্রস্তুত রেখেছে পশ্চিমবঙ্গ সরকার। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছে আমি বাবুল আখতার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের 7 প্রেসিডেন্ট প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা হলেন সৈয়দ ইব্রাহিম রাইসি, মোহসিন রাজাই, মোহসিন মেহের আলী জাদে, সৈয়দ জালেলি, আলী রাজা জাকানি, আব্দুল নাসির হেম্মাতি ও সৈয়দ আমির হোসেন কাজী জাদে হাশিমি। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই 7 প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এর আগে ইসলামী প্রজাতন্ত্র ইরানের গার্ডিয়ান কাউন্সিল বা অভিভাবক পরিষদের মুখপাত্র আব্বাস আলী কাদ খুদাই জানান, 552 জন দুঃখিত 592 জন প্রার্থী হিসেবে নাম নিবন্ধন করেছিলেন, এর মধ্যে যাচাই বাছাই শেষে 7 জনের প্রার্থিতা অনুমোদন পেয়েছে। প্রার্থীদের নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছিলেন। এরপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করে। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন আয়োজন ও পরিচালনার মূল দায়িত্ব পালন করে থাকে, তবে প্রার্থিতা যাচাই বাছাইয়ের দায়িত্ব হচ্ছে গার্ডিয়ান বা অভিভাবক পরিষদের। আগামী 18 জুন শুক্রবার ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিব জাদে বলেছেন, ভিয়েনায় এ পর্যন্ত যে আলোচনা হয়েছে তাতে সব পক্ষ একেবারে চুক্তির নাগালের মধ্যে পৌঁছে গেছে। এখন বাকি যা আছে তা হল আমেরিকার রাজনৈতিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নিতে হলে ওয়াশিংটনকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি থেকে সরে আসতে হবে। আগামী কয়েকদিনের মধ্যে ভিয়েনায় বৈঠক অনুষ্ঠিত হবে। 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতায় আমেরিকা কিভাবে ফিরে আসবে সে বিষয় নিয়ে মূলত এবার আলোচনা হবে। তবে এর মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, এ ধরনের চুক্তি হলে ইরানকে পরমাণু ইস্যুতে সহযোগিতার ধারায় ফিরতে হবে। এই বক্তব্যকে চলমান আলোচনার ক্ষেত্রে অনেকটা নেতিবাচক হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন চালিয়ে যাওয়ার ব্যাপারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর সঙ্গে ইরানের 3 মাসের সাময়িক চুক্তি আর 1 মাসের জন্য নবায়ন করা হয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয় সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের চলমান সংলাপ থেকে একটি ফলাফল বেরিয়ে আসার সুযোগ করে দেওয়ার জন্য চুক্তিটি 1 মাসের জন্য নবায়ন করা হয়েছে। এর ফলে IAEA আগামী 24 জুন পর্যন্ত ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন এবং এগুলোতে স্থাপিত ক্যামেরার সাহায্যে প্রয়োজনীয় ছবি ও ভিডিও চিত্র গ্রহণ করে যেতে পারবে। IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসিও এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, গত ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে এ সংক্রান্ত যে সাময়িক চুক্তি সই হয়েছিল তা 24 জুন পর্যন্ত নবায়ন করা হয়েছে। এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার বলেছেন, ইরানের সঙ্গে IAEA-র 3 মাস ব্যাপী সাময়িক চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে সংস্থাটি আর ইরানের পরমাণু স্থাপনার কোনো দৃশ্য দেখতে পাবে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী বিশাল আকারের যুদ্ধ মহড়া শুরু করেছে। এই মহড়ায় ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সামরিক সরঞ্জামাদি ব্যবহার করা হচ্ছে। যৌথ সামরিক মহড়ায় ইরানের স্থল, বিমান ও নৌবাহিনীর র্যাপিড রেসপন্স এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট অংশ নিচ্ছে। এবারের মহড়ার নাম দেওয়া হয়েছে স্কাই শিল্ড 1400। মহড়া পরিচালনার জন্য ইরানের মধ্যাঞ্চল ইস্পাহান প্রদেশে একটি সদর দপ্তর করা হয়েছে। ইরানের সামরিক বাহিনীর উপপ্রধান সমন্বয়ক অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইরি জানান, সাম্প্রতিক বছরগুলোতে ইরান যেসব সামরিক মহড়া চালিয়েছে তার মধ্যে এবারের মহড়ায় সবচেয়ে বেশি বাস্তব ভিত্তিক অনুশীলন করা হচ্ছে। তিনি আরও জানান, সর্বশেষ পর্যায়ে সামরিক ক্ষেত্রে অর্জিত সফলতা এবং সামরিক সরঞ্জামাদি এই মহড়ায় ব্যবহার করা হবে। অ্যাডমিরাল সাইরি জানান, মহড়ায় ইয়ার ইন্টারসেপশন ও সাইবার ডিফেন্স অপারেশনও পরিচালনা করা হবে। এছাড়া শত্রু বিমান কতটা নির্ভুলভাবে ও দ্রুতগতিতে শনাক্ত করা সম্ভব তাও যাচাই করা হবে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অবৈধ রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানকে সরিয়ে দিয়ে তার উপপ্রধানকে এই পদে নিয়োগ দিয়েছেন। নেতানিয়াহু গতরাতে ঘোষণা করেন, মোসাদ প্রধান ইয়োসি কোহেনকে সরিয়ে দিয়ে এই সংস্থার উপপ্রধান ডেভিড বার্নিয়াকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। 56 বছর বয়সী বার্নিয়া গত 25 বছর ধরে মোসাদের কাজ করছেন। নেতানিয়াহু সোমবার রাতে মোসাদের কিছু কর্মকর্তাকে প্রধানমন্ত্রী পুরস্কার বিতরণের অনুষ্ঠানে বলেন, ইয়োসি কোহেনকে বরখাস্ত করা হয়েছে এবং ডেভিড বার্নিয়াকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। সম্প্রতি গাজা উপত্যকায় 12 দিন ব্যাপী যুদ্ধ শেষে অস্ত্রবিরতি ঘোষিত হলে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো এই যুদ্ধে নিজেদের বিজয় ঘোষণা করে। হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক রাস্তায় নেমে বিজয়ের আনন্দ প্রকাশ করেন। অন্যদিকে ইহুদিবাদী ইসরায়েলও এই যুদ্ধে বিজয়ের দাবি করে, যদিও সেখানকার একজন নাগরিককেও রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করতে দেখা যায়নি। কিন্তু তেল আবিবের বিজয়ের দাবি যে নিচ্ছক ফাঁকা বুলি ছিল তা মোসাদ প্রধানকে সরিয়ে দেওয়ার ঘটনায় প্রমাণিত হল। দৃশ্যত ফিলিস্তিনি যোদ্ধাদের সামরিক শক্তি সম্পর্কে সঠিক তথ্য দিতে ব্যর্থতার জন্য কোহেনকে সরিয়ে দেওয়া হয়েছে। গাজা উপত্যকার আবাসিক ও বেসামরিক অবস্থানকালের উপর ইসরায়েলি ভয়াবহ বিমান হামলায় 253 ফিলিস্তিনি শহীদ ও 1948 জন আহত হন। অন্যদিকে গাজা থেকে প্রতিরোধ যোদ্ধাদের নিক্ষিপ্ত রকেট ও ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয় 12 ইহুদিবাদী। গত শুক্রবার ভোররাত 2টায় মিশরের মধ্যস্থতায় উভয় পক্ষের সম্মতিতে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। বাংলাদেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে আরও 40 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে 1675 জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এদিকে বাংলাদেশে ব্ল্যাক ফেঙ্গাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে আরও 40 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে 1675 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর আগের 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছিল 25 জনের। আগের দিন করোনায় সংক্রমণ শনাক্ত হয়েছিল 1441 জন। একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু এবং শনাক্ত দুটোই বেড়ে গেছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় 16,624 জনের নমুনা পরীক্ষা করা হয়, আর নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 10.08%। এদিকে বাংলাদেশে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর প্রকাশ পেয়েছে। রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি এই রোগীর মৃত্যু হয়েছে বলে আজ মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, দেশে প্রথম ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তার চিকিৎসা শুরু হয়েছিল। এর মধ্যে একজন মারা গেলেন। যিনি মারা গেলেন তার বয়স ছিল 65 বছর। তার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, কিডনির সমস্যা ছিল। করোনা আক্রান্ত হওয়ার পরও তিনি সুস্থ হয়েছিলেন। উল্লেখ্য, প্রতিবেশী দেশ ভারতে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। দেশটিতে এ পর্যন্ত প্রায় 9,000 জন এই ফাঙ্গাসে সংক্রমিত হয়েছে। এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহেদ মালেক এমপি বলেছেন, ভারতের নতুন ভেরিয়েন্টের পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাসও বাংলাদেশে চলে এসেছে। করোনায় ভারতীয় ভেরিয়েন্ট প্রতিরোধের পাশাপাশি এখন ব্ল্যাক ফাঙ্গাসও আমাদেরকে মোকাবেলা করতে হবে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবার ফিরছে বিশ্ব সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলা করতে সামরিক ও বেসামরিক ক্ষেত্রের 3 লাখ মানুষ প্রস্তুত রয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তিনি আজ রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। মমতা বলেন, আমরা এবার আগে থেকে আমাদের প্রায় 74,000 অফিসার ও কর্মচারী প্রস্তুতি রেখেছে। তারা সরাসরি এই দুর্যোগের কাজে সাহায্য করবে, তাদের আমরা কাজে লাগিয়েছে। এছাড়া আমাদের প্রায় 2 লাখ পুলিশ, হোমগার্ড, সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে আর্মি, নেভি সবাই আছে। এনডিআরএফ, এসডিআরএফ এসব দিয়ে প্রায় 3 লাখ লোককে দিয়ে আমরা একটা মেকানিজম তৈরি করেছি, যাতে কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা গ্রহণ করতে পারে। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে 25 দিনে প্রায় 1 লাখ মানুষের মৃত্যু হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে চলতি মে মাসে সবচেয়ে মারাত্মক বলে প্রমাণিত হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে 25 দিনে প্রায় 1 লাখ মানুষের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে ওই তথ্য প্রকাশ্যে এসেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে চলতি মে মাস সবচেয়ে মারাত্মক প্রমাণিত হয়েছে। সরকারি পরিসংখ্যানে প্রকাশ, মে মাসে করোনায় 98,901 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে, যা দৈনিক প্রায় 4,000 মৃত্যুর কাছাকাছি। গতকাল 24 মে 24 ঘন্টার তথ্য অনুসারে 4,454 জন রোগী মারা গেছেন, যা দৈনিক মৃত্যু নিরিখে সবচেয়ে বেশি সংখ্যা। করোনায় মোট মৃত্যুর সংখ্যার নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরেই ভারতের স্থান। এর আগে গত এপ্রিলে করোনায় প্রায় 46,000 রোগীর মৃত্যু হয়েছিল। এবার মে মাসের 25 দিনের মধ্যে ভারতে 99,000 মানুষের মৃত্যু হয়েছে। ভারতে গত 25 দিনের মধ্যে 12 দিনে দৈনিক 4,000-এরও বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে। এভাবে দেশে মোট মৃতের সংখ্যা 3,07,231 জনে পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, দেশে এ পর্যন্ত মোট 2,69,48,874 জন সংক্রমিত হয়েছেন। গতকাল সোমবার সকাল 8টা থেকে আজ মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত 1,96,427 নয়া সংক্রমণ এবং একই সময়ে 3,511 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে আজকের বিশেষ সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। পাকিস্তানে আমেরিকা সামরিক ঘাঁটি স্থাপন করছে বলে সংবাদ মাধ্যমে যে খবর বের হয়েছে, সে ব্যাপারে ইসলামাবাদ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন সহকর্মী রেজান হোসেনের কণ্ঠে।
পাকিস্তান সরকার সেদেশে মার্কিন সামরিক ঘাঁটি থাকার কথা অস্বীকার করেছে এবং বলেছে এ ব্যাপারে যেসব কথাবার্তা ও খবরাখবর শোনা যাচ্ছে তা দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক। পাকিস্তান ও মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের একই সময়ে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহেদ হাফিজ চৌধুরী এক বিবৃতিতে সেদেশে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের জন্য ইসলামাবাদের সিদ্ধান্তের বিষয়ে প্রকাশিত খবরকে সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি আরও বলেছেন, সেদেশে আমেরিকার সামরিক কিংবা বিমান বাহিনীর কোনো ঘাঁটি নেই এবং এ ধরনের কোনো প্রস্তাবও ইসলামাবাদ পায়নি। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, কেবল সন্দেহের ভিত্তিতে এ ধরনের গুঞ্জন একেবারেই ভিত্তিহীন এবং দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়, তাই এ থেকে সবারই বিরত থাকা উচিত। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী উপজাতি অধ্যুষিত সালুজান ও টার্মিনাল এলাকায় মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের কাজ চলছে বলে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হল। অবশ্য চলতি বছর সেপ্টেম্বর নাগাদ আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেওয়ার পর বিকল্প হিসেবে পাকিস্তানের অভ্যন্তরে আমেরিকার সামরিক ঘাঁটি নির্মাণের ব্যাপারে গুঞ্জন শোনা যাচ্ছিল। মার্কিন কোনো রাজনৈতিক ও সামরিক কর্মকর্তা সম্প্রতি পাকিস্তানের নাম উল্লেখ না করে বলেছিলেন, আফগানিস্তানের ওপর নজরদারি অব্যাহত রাখার জন্য মার্কিন সেনাদের একটি অংশ আফগানিস্তানের আশেপাশে কয়েকটি ঘাঁটিতে মোতায়েন রাখা হবে। যদিও মার্কিন কর্মকর্তারা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর এইসব সেনাদের একটি অংশ কোথায় মোতায়েন রাখা হবে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি, কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন খবরে জানা গেছে পাকিস্তানই এক্ষেত্রে আমেরিকার টার্গেট। পর্যবেক্ষকরা বলছেন, পাকিস্তানে মার্কিন সেনা মোতায়েনের ব্যাপারে সেদেশের রাজনৈতিক দলগুলো ও জনগণের মধ্যে বড় ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। এ কারণে এই সংক্রান্ত খবর প্রকাশের সাথে সাথে পাকিস্তান সরকার এ ব্যাপারে প্রতিক্রিয়া দেখিয়ে মার্কিন ঘাঁটি স্থাপনের খবরকে সরাসরি নাকচ করে দিয়েছে। তবে সামরিক ঘাঁটি নির্মাণের ব্যাপারে ইসলামাবাদের ওপর হোয়াইট হাউসের চাপ বৃদ্ধির ব্যাপারে জনমনে উদ্বেগ বেড়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এখন বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল বাদ দেওয়া প্রসঙ্গে বিভিন্ন মহল যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তা নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন শুনুন। এখন
বাংলাদেশের ঘোষিত নীতি অনুযায়ী আমরা প্যালেস্টাইনিয়ানদের মুক্তি আন্দোলনকে সমর্থন করি, সেখানে বাংলাদেশের পাসপোর্ট সংশোধন করে ইসরায়েল ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া সেই ঘোষিত নীতিরই পরিপন্থী, এমনটি ব্যাখ্যা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর আকমল হোসেন। রেডিও তেহরানের সাথে বিশেষ সাক্ষাৎকারে অধ্যাপক ডক্টর আকমল হোসেন বলেছেন,
ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের জনগণের মধ্যে একটা আবেগ কাজ করে, এটা খুবই স্পষ্ট। বিশেষ করে ইসরায়েলের সাথে আরবদের সম্পর্কের মধ্যে যে বিরোধ, সেই বিরোধের মধ্যে ফিলিস্তিন হচ্ছে সবচেয়ে সামনের সারিতে গণ্য করা উচিত। তো সুতরাং সেখানে ফিলিস্তিনের সাথে সম্পর্ক রাখতে গেলে ইসরায়েলের সাথে তো সম্পর্ক রাখার প্রশ্ন আসে না। একই সাথে ফিলিস্তিনকেও সমর্থন করবে, অন্যদিক দিয়ে ইসরায়েলকেও সাথে সম্পর্ক করবে, এই দুটো পরস্পর বিরোধী হয়ে যাবে।
এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আরো বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলির মাঝে সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন আসছে।
ইসরায়েলের প্রতি যে একসময় মুসলিম প্রধান দেশগুলোর আপত্তি ছিল, স্বীকৃতি দিত না, সেটা তো আস্তে আস্তে আপনার পরিবর্তন হচ্ছে। মিশর জর্ডানের সাথে ইসরায়েলের সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল। আমরা গত বছরের থেকে সূত্রপাত দেখেছি যে আরব আমিরাত, তারপর বাহরাইন, সুদান, মরক্কো, এই সমস্ত দেশ সাথেও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে। আর এই পরিবর্তনের সাথে আমি বলব যে সৌদি আরবের একটা অপ্রকাশ্য ভূমিকা আছে। সৌদি আরব যদিও এখনো বলে আমরা ফিলিস্তিনিদের সপক্ষে আছি, কিন্তু সৌদি আরবের ওপরে মার্কিন যে প্রভাব, সৌদি পররাষ্ট্রনীতিতে মার্কিন একটা প্রভাব হিসেবে কাজ করে। আর তৃতীয়ত, এই অঞ্চলে ইরানের যে ভূমিকা, ইরানের যে একটা শক্তি হিসাবে আবির্ভাব, সেটাকে সৌদি আরব ভালোভাবে নেয় না। তো সুতরাং সৌদি আরব মুখে বলল পরোক্ষভাবে গোপনে আপনার এই সমস্ত পরিবর্তনের পক্ষে আছে। এখন সেইভাবে বাংলাদেশের সাথে যে সৌদি আরবের সম্পর্ক, সেই সম্পর্কের নিরিখে আমরা বলতে পারি যে সৌদি আরবের একটা প্রচণ্ড প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপর।
এদিকে বাংলাদেশ পুলিশের সাবেক ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক আজ সংবাদপত্রে এক বিশ্লেষণমূলক নিবন্ধে উল্লেখ করেছেন, অধিকাংশ আরব দেশ যুক্তরাষ্ট্রের সাথে নানা কারণে সুসম্পর্ক রাখে, একমাত্র ইরানই পারে ইসরায়েলকে মোকাবেলা করতে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হল সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন সংক্ষিপ্ত সংবাদ। মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসায় প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা। এ সময় ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের সরাসরি সহযোগিতা করে দখলদার সেনাবাহিনী। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী নৌ ইউনিটের প্রভাবশালী কমান্ডার রিয়ার অ্যাডমিরাল সৈয়দ মুর্তজা দার খুরান বলেছেন, সাবমেরিন নির্মাণের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ পাঁচ দেশের একটি হচ্ছে ইরান। ইরানে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সাত প্রার্থীর নাম প্রকাশ, আগামী 18 জন ভোট গ্রহণ। গাজার যুদ্ধে পরাজয়ের জের ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধানকে সরিয়ে দিলেন নেতানিয়াহু। এবং বাংলাদেশে করোনা ভাইরাসে আরও 40 জনের মৃত্যু, ঢাকায় ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আজকের মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.